আমার জীবন আমার মরণ আমার রবের জন্য।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। নবী রহমত শাফি উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর দশ বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, অন্ধকার থেকে আলোর দিকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা পরবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রতি সপ্তাহে আপনারা এই অনুষ্ঠানটি উপভোগ করেন, দেখেন, শিখেন অনেক কিছু অন্ধকার থেকে আলোর দিকে। আর এই অন্ধকার কাকে বোঝানো হয়েছে এবং আলোর দিকটাই বা কোনটা, এই বিষয়গুলো নিয়ে চমৎকারভাবে আলোচনা করা হয়। আমাদের জীবনে অনেক অন্ধকার দিক যা আমাদেরকে গুনাহের দিকে ধাবিত করে, যে পদগুলো, যে দিকগুলো আমরা বুঝতেও পারি না, এই অনুষ্ঠানের মাধ্যমে সেই আলোকিত দিকগুলো আমরা খুঁজে পাই। আজকেও চমৎকার এক বিষয় রেখেছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা অনুষ্ঠানের শেষ পর্যন্ত সাথে থাকলে অনেক কিছু জানার রয়েছে, শেখার রয়েছে আজকের অনুষ্ঠান থেকেও। মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে আছেন, চমৎকার কিছু তথ্য আলোচনা শুনবো, নাতখা ইসলাম ভাই আছেন, কালামও শোনার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ তাআলা। কি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য আজকে শুনবো আমরা, আমাদের ইব্রাহিম ভাই সাথে যেহেতু আছেন তার থেকে কালাম শুনবো। গীবতের অন্ধকার থেকে উত্তম চরিত্রের আলো। গীবত যে একটি গুনাহের কাজ রয়েছে, এটা কিন্তু অন্ধকার দিক। মানুষ যারা গীবত করে বুঝতে হবে তারা অন্ধকারের দিকেই আছে, অন্ধকার জীবনে আছে। কেননা গীবতের এত ভয়াবহতা কোরআনে পাকের মধ্যে আর হাদিসে মোবারাকার মধ্যে আলোচনা করা হয়েছে, যেখানে শাস্তির কথা বয়ান করা হয়েছে, যেখানে আজাবের কথা বলা হয়েছে, যেখানে জাহান্নামের কথা বলা হয়েছে গীবতকারীদেরকে। জেনে শুনে বুঝে তারপরও গীবত করছে, বুঝতে হবে তারা অন্ধকারে আছে। অর্থাৎ ভালোটা তারা মানতে পারছে না, ভালোটা তারা অ্যাকসেপ্ট করতে পারছে না, খারাপটাকেই গ্রহণ করে রাখছে। সে গীবতটাকেই, পাপ, গুনাহের কাজকে, যে কাজের কারণে আজাব দেওয়া হবে, শাস্তি ভোগ করতে হবে, সেই অন্ধকারের দিকেই মানুষ ধাবিত রয়েছে। আজ আমরা জানব সেই অন্ধকার থেকে আলোর দিকে কীভাবে ফিরে আসা যায়, গীবতের অন্ধকার থেকে উত্তম চরিত্রের আলোয় একজন ব্যক্তি বা আমি নিজে বা আপনি কীভাবে আমরা ফিরতে পারি। আল্লাহ পাক চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা অনেক কিছু শেখার আছে আজকের অনুষ্ঠান থেকে। আলোচনায় যাওয়ার পূর্বে চাচ্ছি ইব্রাহিম ভাই যদি আমাদেরকে একটি কালাম শোনান অনুষ্ঠানে, এরপরে ইমরান ভাই থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা গীবতের যে ভয়াবহতা রয়েছে এবং গীবত যে এক অন্ধকার দিক এটা নয়, এই সকল কথাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি ইব্রাহিম ভাই।
জীবনে হবে কি তোমার দিদারে আর রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার, হবিবি তুমি মোর প্রাণ কতো, তুমি মোর প্রাণ কতো, তুমি মোর প্রাণ, তুমি মোর জান ও গো প্রিয় নবী, তব তরি কুরবানী প্রাণ ও গো প্রিয় নবী, কর মোর সব আশা পূরণ ও গো প্রিয় নবী, কর মোর সব আশা পূরণ ও গো প্রিয় নবী, দরিদ্র থেকে কর প্রিয় নবী, তুমি মোর জান তুমি মোর প্রাণ, তুমি মোর জান ও গো প্রিয় নবী, দিয়েছো তুমি করে দুঃখের দাকে ইশারা, দিয়েছো তুমি করে দুঃখের দাকে শোনো আমার কা, শোনো আমার তুমি আহ্বান ও গো প্রিয় নবী, তুমি মোর প্রাণ কা, তুমি মোর জান মোর প্রাণ ও গো প্রিয় নবী, মদিনার পাগল বলে লোকে যেন ডাকে, নামে রয়েছে আকাইলা, মে রয়েছে কত শানুমান ও গো প্রিয় নবী, তুমি মোর প্রাণ কা, তুমি মোর জান
নাতে রসুল পাঠ করতে থাকা, এটাও অন্ধকার থেকে আলোর দিকে, আলোর পথে যাওয়া, কেননা নাতে রসুল ইশকে রসুল বাড়ায়, নাত আল্লাহ রসুলের ভালোবাসা অন্তরে বৃদ্ধি করে। নাচ শুনতে থাকাও, আলোর দিকে ধাবিত হতে থাকা, আলোর পথে অগ্রসর হতে থাকা। আল্লাহ তাবারক ও তাআলা মানুষকে বিবেক দিয়েছেন আর নফস দিয়েছেন, যেন মানুষ নিজের নফসের যে কুমন্ত্রণা রয়েছে বিবেক দ্বারা সেটা যেন সে বুঝতে পারে যে আমি এই কাজগুলো করলে আমার জন্য ভালো হবে নাকি খারাপ হবে। আল্লাহ তাবারক ও তাআলা নফস দিয়েছেন আবার বিবেকও দিয়েছেন ইনসানকে, মানুষকে। নফসও আছে বিবেকও আছে, উভয়টাই আছে। বান্দা এখন তার বিবেকের মাধ্যমে বিবেচনা করবে নফসের ধোকায় পড়ে সে গুনাহের কাজ করবে নাকি ভালোর কাজ করবে। যেহেতু বিষয় আজকে গীবতের অন্ধকার থেকে উত্তম চরিত্রের আলোয়, বুঝেই গেছেন দর্শক টপিক গীবতের উপরে। ইমরান ভাই সাথে আছেন, কিছু আলোচনা যদি হুজুর দর্শকের সামনে তুলে ধরতে।
তোমার যে চলমান যে সময়, এই সময়ে যে গীবত এমন একটি পর্যায়ে চলে গিয়েছে যারা গীবতের এলেমরাকে তারা বলতে পারবে। সাধারণ যারা মানুষ, যারা আমাদের সমাজে অনেকে সে জানে না, সেই তার মুখ থেকে যে কথাটা বের হয়েছে এটা গীবত কিনা সে নিজেও জানে না। কিন্তু যারা জানে, যারা গীবতের উদাহরণগুলো জানে এবং কোন কথা বলার দ্বারা গীবত হচ্ছে, তখন সে বলতে বাধ্য হবে যে বর্তমান যে সময়, এই সময়ে গীবত মহামারীর চেয়েও মারাত্মক আকারে ধারণ করেছে। সেটা স্কুল হোক, কলেজ হোক, হাসপাতাল, পরিবারের মধ্যে হোক, এমনকি মসজিদ হোক, এমন কোনো স্থান নেই যেখানে আপনার বৈঠকের মধ্যে একের অধিক যখন মানুষ একত্রিত হয় সেখানে গীবত হচ্ছে না। এখন এর থেকে যখন কোনো একটি প্রবলেম সৃষ্টি হয়, প্রত্যেকটা ক্ষতিকর জিনিস থেকে বাঁচার পদ্ধতিও আছে। এখন প্রথমত হচ্ছে যে আমাকে সেই মন মানসিকতা আমার মধ্যে রাখতে হবে যে আমি এই অন্ধকার থেকে আমি আলোর দিকে আসব। কেউ কখনো অন্ধকার পছন্দ করে না। এটা কেমন অন্ধকার? যখন এর সম্পর্কে আমরা জানব যে কিতাবের মধ্যে এসেছে মানুষের কিছু যেটা আল্লাহ তাআলা পক্ষ থেকে অনেক বড় কিছু নিয়ামত, নিয়ামতের মধ্যে একটি সবচাইতে উত্তম একটি নিয়ামত হচ্ছে তার ইমান, তার ইমান। তো কিতাবের মধ্যে এসেছে যে যারা গীবতের আদি হবে, যারা গীবত করতে অভ্যস্ত হবে, তাদের মৃত্যুর সময় তাদের ইমান নষ্ট হয়ে যাবে। এবং এটা এখন যদি আপনি একটু খেয়াল করেন যে আমি আমার হায়াতে জীবদ্দশায় আমি কত নামাজ পড়লাম, আমি হজ করলাম, যাকাত প্রদান করলাম, সালাম করলাম, কত নেকি নামি করলাম, কিন্তু মৃত্যুর সময় যদি আমার ইমান নষ্ট হয়ে যায়, যদি আমি ইমান নিয়ে যদি দুনিয়া থেকে যেতে না পারি, কারণ কি? গীবত করার কারণে। এখানে জাকির ভাই, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা যারা আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে, যারা গীবত করে তাদের কিছু উদ্দেশ্য থাকে যে অপর ব্যক্তিকে খারাপ করার জন্য, তাকে ছোট করার জন্য, তাকে সমাজের মধ্যে তাকে কালারিং করার জন্য যারা গীবত করেন, তার সম্মান নষ্ট করা, কখনো তার ব্যবসা সম্পর্কে কিছু বলে দেওয়া যাতে করে সে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ঠিক আছে, তার ফ্যামিলি সম্পর্কে কোনো কিছু বলে দেওয়া যাতে তার পারিবারিক কলহ সৃষ্টি হয়। এখন এই যে কাজগুলো একজন সামাজিক দৃষ্টিকোণ থেকে, একজন মানবিক দৃষ্টিকোণ থেকে, যে কোনো ব্যক্তির অর্থ নষ্ট হোক, তার সম্পদ নষ্ট হোক, তার সম্মান নষ্ট হোক, তার পরিবারের মধ্যে ঝগড়া ফাসাদ সৃষ্টি হোক, এই জিনিসটা চাওয়া এটা কেমন? এই যে এই এই সকল বিষয়গুলোকে উদ্দেশ্য করে কিন্তু ওই ব্যক্তির পক্ষ থেকে গীবত আসে, সে গীবতগুলো করে থাকে। তা আমরা যদি দেখি যে আজকে যে আলোচ্য বিষয় নেওয়া হয়েছে গীবত, যে প্রথমত হচ্ছে যে আমি গীবতের যে বিষয়গুলোকে সেটাকে আমি বারবার জানব, যেহেতু কবিরা গুনাহের মধ্যে একটি সামিল হচ্ছে গীবত। আচ্ছা জাকির ভাই, কিছু কবিরা গুনাহ আছে যে গীবত কবিরা গুনাহ, ব্যভিচারও কবিরা গুনাহ। আচ্ছা, এরপর হচ্ছে সুদও কবিরা গুনাহ,
জি,
আরও অনেক কবিরা গুনাহ আছে। যদি কোনো ব্যক্তি সত্যিকার অর্থে যদি সে কোরআন সুন্না মোতাবেক যদি সে জেনে নেয়, সে জানতে পারে যে গিবদের অবস্থান কোথায়, বদেকারী ব্যবসারীর অবস্থান কোথায়, সুদের অবস্থান কোথায়, আর অনেক কবিরা গুণে আছে। তো এই আপনার মিথ্যা বলেন, এরপরে হচ্ছে সুদ বলেন, তারপরে হারাম দেখা বলেন, হারাম খাওয়া বলেন, এই যাবতীয় যে সকল কবিরা গুণা, এই সকল কবিরা গুণার থেকে সবচাইতে মারাত্মক হচ্ছে গীবত। যেমন এর একটি উদাহরণ আমি হাদিসে মোবারকা থেকে একটি এক্সাম্পল নিয়ে আসছি। কোন একজন সাহাবী রসুল এক ব্যক্তিকে খুব অনুতপ্ত অবস্থায় ফেলেন, মানে সে খুব লজ্জিত। এখন তার লজ্জিত হওয়ার ভাবটা দেখে যে সাহাবী রসুল অবলোকন করলেন, দেখলেন, দেখার পরে বারবার তাকে জিজ্ঞাসা করতে লাগলো যে তুমি এমন কি নাফরমানি করেছো, তোমার নাফরমানিটা আসলে কি। তো সে শেষ পর্যন্ত সেটা প্রকাশ করলো, তার সে প্রকাশ করার সে গুণাহাটি যেটা নাফরমানি ছিল সেটা ছিল ওই ব্যক্তির দ্বারা বদকারীর মতো হয়েছে। তো ওই সাহাবী রসুল তিনি কি বললেন জানেন, বলতেছে আফসোস, আমি মনে করেছি যে তোমার অনুতপ্ততা, তোমার লজ্জিত, তোমার যে ভয়টা তোমার ভিতরে, আমি মনে করেছি তুমি গীবত করেছ। তখন ওই সাহাবী রসুল যে বদকারীটা নাফরমানি কবিরা গুনাহ সেটা কোথায় আর গীবতটা কোথায়, সেখানে কি করলেন, স্থাপন করলেন। আসলে বাস্তবিক পক্ষে যে আমরা অনেক গুনাহকে আমরা ভয় পাই, জাকির ভাই এক মুসলমান হিসাবে, একজন মুমিন হিসাবে মানুষ অনেক সময় অনেক গুনাহ করতে সে ভয় পায়। একটি আপনার কোনো কিছু হারাম খাওয়ার ক্ষেত্রে ভয় পায়, হারাম দেখার ক্ষেত্রে ভয় পায়, অথবা হারাম কিছু শোনার ক্ষেত্রে সে ভয় পায়। অনেক সময় অনেক কাউকে মায়াদাল্লা গালিগালাজ করা, এটাও কিতাবের মধ্যে কবিরা গুনার মধ্যে সামিল করা আছে যে অশ্লীলভাবে গালিগালাজ করা ভয় পায়। আর যেভাবে তাকে ভয় পাওয়া উচিত ছিল গীবতের ব্যাপারে, কেন গীবত এটা এমন একটি বিষয় কিতাবের মধ্যে এসেছে যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি মিনহাজুল আবিদিনের 98 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেন, আল্লাহ পাকের বলি, হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি দীর্ঘদিন ইবাদতের উদ্দেশ্যে লেবাননের একটি পাহাড়ে ছিলেন।
আচ্ছা,
তিনি বলেন যে আমি ওই পাহাড়ে থাকা অবস্থায় অনেক আউলিয়ে কেরামের সোহবতে ছিলাম, অনেক ওলি আল্লাহদের সঙ্গে, উনি নিজে আল্লাহর ওলি ছিলেন ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো তিনি বলেন যে আমি অনেক আউলিয়াদের সাহচর্য আমি লাভ করেছি। তখন ওনাদের থেকে আমি প্রত্যেকের থেকে আমি যে উপদেশটা আমি হাসিল করেছি, আমাকে ওসিহত করেছেন, আমাকে উপদেশ দিয়েছেন, এর মধ্যে আমি চারটি বিষয় আমি সবচাইতে গুরুত্বপূর্ণ, মানে সবসময় যে আল্লাহ পাকের যে সকল আউলিয়ার সোহবতে আমি গিয়েছি তো তারা আমাকে উপদেশ অবশ্যই দিয়েছে, এর মধ্যে 4 নম্বর যেটা ছিল সেটি হচ্ছে যে গীবত এবং অনাত্মকতা বেশি বলে সে ইসলাম ধর্মের উপর তার মৃত্যু হবে
না। দেখুন কত বড় সতর্কতা,
এই যে কত বড় যে সতর্কতার বিষয় যে আমরা অবশ্যই প্রত্যেকে আমরা ইমান নিয়ে যেতে চাই, তো কথা বলার ক্ষেত্রে ফ্যামিলির একসাথে বসে যখন আমরা কথা বলা শুরু করি, অথবা ব্যবসায়ী সেন্টারে, অথবা আমাদের ফ্রেন্ড সাইকেলদের মধ্যে, অথবা স্টুডেন্ট যখন একত্রিত হয়, অফিসে যখন একত্রিত হয়, তো হওয়ার সময় সেখানে যে গীবত সংগঠিত হয়,
যে
গীবতগুলো যে সংগঠিত হয়, আসলে হচ্ছে বাস্তবিক যে আমাদেরকে একটু যদি আমরা খেয়াল করি, ইনশাআল্লাহুল করিম আমাদের আজকে এই গীবতের যে কুফলগুলো, গীবতের মাধ্যমে মানুষের যে সকল ক্ষতিসমূহ, অনেক সময় আমরা ভাবতে থাকি জাকির ভাই যে এটা তো আমার আখেরাতে হবে, কিন্তু এর যে ক্ষতির ওই এর ক্ষতির মধ্যে যে অনেক ক্ষতি তার দুনিয়ার মধ্যে কি আছে, দুনিয়াতে যে তার ক্ষতি রয়েছে সে এই জিনিসগুলো সে জানে না,
বুঝতে পারে না।
তো ওই বিষয়গুলো ইনশাআল্লাহ করিম কিছু আমরা
যে আলোচনা শুনবো আপনার থেকে, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক, গীবতের এই মহামারী যেটা ইমরান ভাই তুলে ধরলেন, এমন কোনো সেক্টর বাকি নেই যেখানে এই গীবতের মহামারী ছড়াচ্ছে না প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা জায়গাতে, সেটা যে সেক্টরই হোক না কেন, শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, গ্রাম হোক বা শহর হোক, সব জায়গাতে এই গীবতের মহামারী ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এমনভাবে, এমনকি নিজের মা বাবার গীবত করতেও মানুষ দ্বিধাদ্বন্দ্ব করে না, এমনকি নিজের সন্তানের গীবত করতেও মানুষ একটুও লজ্জা পায় না নিজের সন্তানের ব্যাপারে। কিছু মানুষ তো ধোকায় পড়ে আছে, বলে সে এই কাজ করছে বিদায় তার ব্যাপারে বলি, সে করছে বিদায়ই তো আপনি গীবত করছেন তার, যদি সে না করতো আর ওই দোষটা যদি আপনি বর্ণনা করতেন তবে তো মিথ্যা অপবাদ হয়ে যেত, সেটা আর একটা গুণা। সে ভুল করছে, সে ভুলটাই আপনি তার পিছনে তার সম্মান নষ্ট করার জন্য বা তার ক্ষতি করার জন্য আপনি যে বলছেন, তো সেটাই তো গীবত। আর যদি দোষটা নাই থাকতো তার মধ্যে তবে তো গীবত হতো না, তবে হতো মিথ্যা অপবাদ। এভাবে করে মানুষ নিজের মনকে সান্ত্বনা দেয় যে সে তো ভুল করছে, তার মধ্যে এই অপরাধটা আছে, সে এই দোষে দোষী তাই বলছে। এইভাবেও মানুষ বলে, যখন কোনো ব্যক্তির ক্ষতি হয়, কোনো ব্যক্তি বিপদে পড়ে, তখন বলে যে পাপের ফলাফল, আর যখন নিজে পড়ে তখন আবার এই সুরটাই চেঞ্জ হয়ে যায়,
এমন কি গুণা আমি করলাম,
হ্যাঁ এমন গুণা আমি কি করলাম, অভাবই নেই এমন গুণা, কোনো গুণা বাকি নেই। হ্যাঁ, যখন অপর ব্যক্তি কোনো বিপদে পড়ে তখন বলে যে এটা তো তার পাপের শাস্তি, আর নিজে যখন পড়ে তখন বলে আমি এমন কি অপরাধটা করলাম যে আমার এত বড় শাস্তি। যাই হোক, আমরা হয়তোবা এমন কোনো মজলিস বাকি রাখিনি যেখানে গীবত হচ্ছে না, এমন কোনো সময় বা দিন আমাদের অতিবাহিত হয়নি যেখানে গীবত হয়নি বা গীবত করিনি, তারপরও আমাদের অন্তরে ভয় নেই। মারাত্মক মারাত্মক গুণা এটা, এবং কেমন ধরনের গুণা, গুণাহে কবিরা বলা হয়েছে এই গীবতের। আপনার এই গীবতের অন্ধকার থেকে আমাদেরকে বেঁচে ফিরে আসতে হবে। অনেক সময় এই গীবতের কারণে একটা ফ্যামিলি নষ্ট হয়ে যায়, গীবতের কারণে ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যায়, গীবতের কারণে মা সন্তানের সম্পর্ক নষ্ট হয়ে যায়, গীবতের কারণে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যায়, গীবতের কারণে এমনও হয় কি ছাত্র আর টিচার ওস্তাদের সম্পর্কটাও নষ্ট হয়ে যায়, গীবতের কারণে একজন ইমামের সাথে মুসল্লিদের যে একটা সম্পর্ক থাকা দরকার এটাও নষ্ট হয়ে যায়। তার কারণ, একটা ভালো মানুষের ব্যাপারে আপনি যখন দুই দিন, তিন দিন, চার দিন তার একটা দুর্বলতা আপনি শুনতে থাকবেন, তখন তার মাথায় অটোমেটিকলি আপনার মাথায় বসে যাবে এই লোকটা না, তার প্রতি আপনার মায়া, মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি আর এই জিনিসটা থাকবে না। যখন আপনি আপনার বাবা বা মায়ের ব্যাপারে আপনি আপনার ভাইকে, বোনকে বা পাড়া প্রতিবেশীকে বলতেই থাকবেন যে আমার মা আমার সাথে এমন করে, আমার বাবা আমার সাথে এমন করে, তখন ওই সকল ব্যক্তিদের মাথার মধ্যে এটা বসে যাবে যে আসলে লোকটা খারাপ, নি সন্তানের সাথে এমন কাজ কিভাবে করে। এরকম
যে ব্যক্তি ওই শব্দ চয়ন করছে যেটার মধ্যে গীবত,
জি,
ওলামা ইকরাম তার ব্যাপারে কি বললেন, বললেন যে যখন কোনো ব্যক্তি এসে কারো গীবত করে তখন ওই লোক যিনি শ্রবণকারী তো সে যাতে করে তাকে অপছন্দ করে। আচ্ছা, কেন অপছন্দ করে, কেন, সে তো তার মধ্যে ওই গুণ, মানে অনেকে তো আমাদের সমাজে হচ্ছে যে গীবত করলে সে সেটাকে আরও শুনতে ইচ্ছে করে, কিন্তু ওলামা ইকরাম বলেন যে এই মানুষ খারাপ মন্দ হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে গীবতকারী। তো এই যে গীবত এবং সগুলখড়ি এই দুই ব্যক্তির ব্যাপারে বলা হচ্ছে যে যে তোমরা তার থেকে সম্পর্ক এই জন্য ছিন্ন করো, সে আস আস যেভাবে অন্যের গীবত
তোমাকে শোনাচ্ছে
শোনাচ্ছে অনুরূপভাবে সে অন্যদিন তোমার সম্পর্কে
আরেকজনকে বলবে,
আরেকজনকে বলবে,
রাইট রাইট,
এটা যাই হয় থাকে, এটাই কিন্তু আমাদের সমাজে। এখন আমরা যদি এটা সিদ্ধান্ত নিয়েই নিই, সিদ্ধান্ত আমি গ্রহণ করি যে আমার পরিবারের মধ্যে যে এসে যার ব্যাপারে আমাকে বলছে,
জি,
তো সে কাল আমার ব্যাপারে বলবে
বলবে।
এখন জাকির ভাই, আজ যেহেতু সোশ্যাল মিডিয়ার সময়, ফ্যামিলি ভেঙে যাওয়া, আপনার তালাক হয়ে যাওয়া, ভাই ভাইয়ের দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, সেই দীর্ঘদিনের একটি যে সুখী যে পরিবার,
জি,
একে অপরকে রেসপেক্ট করা, সম্মান করা, একে অপরকে হেল্প করার একটা গীবতের কারণে দীর্ঘদিনের মহাব্বতটা শেষ হয়ে গেল, দীর্ঘদিনের একটা
শ্রদ্ধা সম্মান ভালোবাসা
নষ্ট হয়ে গেল। এখন এই যে একটা, মনে করেন যে কি করেছে শয়তান, শুধু গীবতের মতো একটি কাজ সেখানে কি করেছে,
গীবত করার রাস্তাটা ওপেন করে দিয়েছে,
ওপেন করে দিয়েছে,
বাকি কাজ তো আমরাই করি।
বাকি কাজ এখন দেখেন যে যদি আল্লাহ পাকের দয়ায় যে অন্ধকার থেকে যদি আমরা আলোতে
ফিরে আসতে চাই বা ফিরে আসি,
প্রশান্তি, একে অপর প্রতি সম্মান, তারপরে আপনার মায়া মোহাম্মত, আপনার পারিবারিক যেটা সম্প্রীতি যেটাকে বলা হয়, বন্ধন অটুট রাখা যদি আমরা চাই, আচ্ছা এটা কি না সেটা এটা সকলে
সবাই চায়, আমার ঘরটা যেন বেঁচে যায়,
বেঁচে যায়।
কিন্তু
এখন যদি আমি গীবতে বন্ধ করব না,
ঘর বাঁচাবো
কিভাবে?
এখানে একটা চমৎকার পয়েন্ট আমি এর আগেও দর্শককে বলছি, ইমরান ভাই, যখন সারা দিন পর বাবা ঘরে আসে আর যদি সেই ঘরটা গীবতে পরিপূর্ণ হয়, বাবা ঘরে আসার পরেই সন্তানের মা যিনি থাকে তিনি বড় ছেলে কি অপরাধ সারা দিন করেছে শোনানো, মেজ ছেলে কি করেছে, ছোট ছেলে কি করেছে, মেয়ে কি করেছে, সবার দোষ স্বামীর কাছে বর্ণনা করা, একদিন দুই দিন তিন দিন চার দিন সন্তানের প্রতি বাবার ভালোবাসা থাকবে, আছে, কিন্তু ওই যে অপরাধগুলো প্রতিদিন বাবা শুনতেছে, একটা দিন বাবার মাইন্ডেও বসে যাবে, আচ্ছা আমার বড় ছেলে সারাদিন মোবাইল নিয়ে থাকে, দেখলেই বাবা দেখলেই একটা ধমকের সুরে বলে কি মোবাইল মোবাইল ইউজ করা হলো, এটা এই আওয়াজটা কেন আসছে, এই জন্য আসছে ঘরে এমন কেউ আছে সন্তানের দুর্বলতা বাবার কাছে বলছে। আচ্ছা আবার অনেক ঘরের মধ্যে মায়ের ব্যাপারে সন্তানরা বাবাকে বলে, তখন ধীরে 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 তার মাইন্ড সেটআপ এমন হয়ে যায় কি তার মধ্যে এটা বসেই যায়, আচ্ছা এই এই কাজের মধ্যে সে জড়িত রয়েছে, এইভাবে করে এই সংসারের শান্তিগুলো নষ্ট হয়ে যায়, অশান্তি তৈরি হয়ে যায় একে অপরের বিরুদ্ধে গীবত করতে করতে। আচ্ছা ভাই ভাই বিয়ের আগে তো সম্পর্কটা অনেক মজাদার থাকে, আপন ভাইয়ের সম্পর্ক বিয়ের আগে অনেক মজাদার থাকে, এক ভাইয়ের বিয়ে হওয়ার পরেই উভয় ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট কার কারণে হয়েছে, ওই যে শোনাতে থাকে শোনাতে থাকে শোনাতে থাকে সারা দিন, কখন কখন শোনাচ্ছে কে জানে, এরপর একটা সময় এসে ওই ভাইয়ের প্রতি তার একটা ঘৃণার দৃষ্টি চলে আসে, আচ্ছা আমার ভাই হয়েও সে এই ধরনের কাজ এই ধরনের কথা বলছে, আমার ফ্যামিলির সাথে এমন করছে, তো ধীরে ধীরে তার ভিতরে ওই ঘৃণাটা সৃষ্টি হয়, এই সম্পর্কটা ফাটল হয়, সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আচ্ছা বোনের মধ্যেও হয় এগুলো, আচ্ছা এক বোন বেড়াতে আসছে বাপের বাড়িতে, তো মা ভালো মন্দ কিছু বুঝে না, সাদাসিধা মানুষ, আসার পরে আর এক মেয়ের কথাই আর অন্য মেয়েকে বলছে যে সে তুমি আসার আগে তোমার ওই ছোট বোন আসছিল, এসে কি দুর্ব্যবহার করছে, রান্না পাকা খানা পাকায় না, আমি পাক করলে সে খাবে না, হয়তো না এটা খাবে ওটা খাবে। আচ্ছা বড় বোন শোনার পরে সে বলতেছে আচ্ছা আপন মানুষ হয় কীভাবে বা এসব করতে পারে, তখন ছোট বোনের ব্যাপারে নিজের ভিতরে একটা জমে মানে একটা বিদ্বেষ জমে যায়। এই যে গীবতের কারণে এক একটা সুন্দর সম্পর্ক নষ্ট হচ্ছে, এক একটা গীবতের কারণে এক একটা আল্লাহ তাআলার দেয়া এই সম্পর্কগুলো ধীরে ধীরে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। আমি যে কথাগুলো এখন বলছি এর হয়তো আপনারা অনেকে পরীক্ষিত, এর সাথে ভাইয়ে ভাইয়ের সম্পর্ক কখন নষ্ট হয়েছে, কেউ না কেউ ভাইয়ের কানে ওই ভাইয়ের আপন ভাইয়ের গীবত করতে 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 ওই কানকে ঝালাপালা বানিয়ে দিয়েছে, একটা পর্যায়ে এসে ভাইয়ের প্রতি তার ঘৃণা সৃষ্টি হয়ে গেছে। বোনের প্রতি বোনের ঘৃণা কখন সৃষ্টি হয়েছে, কেউ না কেউ গীবত করতে 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 ওই বোনের কানকে একদম নষ্ট করে দিয়েছে, তখন ওই বোনের প্রতি তার ঘৃণা সৃষ্টি হয়েছে। এমনই এই যদি গীবতের যে দুনিয়াবি দুর্বলতা সমস্যা এগুলো যদি আমরা দূর করতে চাই তবে আমাদেরকে গীবত থেকে বাঁচা উচিত। ইব্রাহিম ভাইয়ের একটা কালাম আমাদেরকে শোনাবেন, এরপর ইনশাআল্লাহ তাআলা ইমরান ভাই থেকেও আমরা দুনিয়া বিজে ক্ষতি রয়েছে গীবতের, আমি তো কিছু তুলেই ধরলাম সম্পর্ক নষ্ট কিভাবে হয় গীবতের কারণে, আরো কিছু দিক আমরা ইনশাআল্লাহ তাআলা শুনবো ইমরান ভাই থেকে। জি ইব্রাহিম ভাই।
তুমি কর কিছু মহি
কারণে ইমানদার যারা, মুত্তাকি যারা, পরহেজগার যারা, আল্লাহওয়ালা যারা, তাদের কোমর ভেঙে যায় গুনাহের কারণে। এই অনুভূতিটা তাদেরই আছে যারা নেককার বান্দা, তারা নিজেকে বলে গুনাহের কারণে আমার কোমর ভেঙে গেছে। কিন্তু যারা বদকার, গুনাহের মধ্যে লিপ্ত আছে, তারা মনে করে গুনাহ না করলেই তারা দুর্বল হয়ে যায়, এমনটাই চিন্তা ভাবনা। আল্লাহ পাক আমাদেরকে গুনামুক্ত জিন্দেগি দান করুক। দর্শকের কিছু কল রয়েছে, দুই একটা কল শুনি আমরা, এরপরে আলোচনায় ফিরবি ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। প্রতিদিন মাদানী চ্যানেল দেখেন এবং এখান থেকে যা বলা হয়, আলোচনা করা হয়, আমল করারও চেষ্টা করবেন। আচ্ছা ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল দেখেন।
আমাকে যদি কি যে মহান তোমার দরবার এই নাটটা শুনিয়ে দিতেন অনেক মদিনা মদিনা মতো।
কি যে মহান তোমার দরবারে কালাম শুনতে চেয়েছেন, দেখা যাক যদি সময় পাওয়া যায় শোনাবো এক দুই পঙ্ক্তি ইনশাআল্লাহ। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ সুজন, আপনাদের চ্যানেল আমি নিয়মিত আল্লাহর রহমতে দেখি, খুবই ভালো লাগে আপনাদের চ্যানেল, ইসলামী কথাবার্তা শোনা হয়, জানা হয়, আপনাদের চ্যানেল দেখতেছি।
মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেন। জি, আরেকটি কল দেন।
দিনাজপুর থেকে বলছি, আমি একটি কালাম শুনতে চাই, কাছে ডেকে নাও প্রিয় নবী, শুনিয়ে দিলে।
কাছে ডেকে নাও প্রিয় নবী, কালামটি শুনতে চেয়েছেন, সাথে থাকুন। আরেকটি কল দেন।
কিশোরগঞ্জ জেলা, আমি একটি গজল শুনতে চাই, ওলি দিকে রাজা মহারাজ।
অলি দিকের রাজা মহারাজ, এই কালামটি আপনি শুনতে চান, শোনাবো ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ। দর্শক, কালামের অনুরোধ আসছে, দুইটা শুনবো যদি সময় পাওয়া যায়, দর্শককে শোনাবো। ইমরান ভাই, দুনিয়াবি কিছু ক্ষতি রয়েছে গীবতের, এর মধ্যে তো বড় একটা ক্ষতি যা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার জন্য গীবত, যা ফায়দা লুটে নেওয়ার নিচে। শয়তানের কাজ শুধু একে অপরের সাথে একে অপরের গীবত করারও, বাকি কাজ আমরা করি ঝগড়া ফ্যাসাদে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার যে গুনাহ, তাও আমরাই করতেছি, তাই না? এই যে গীবতের মাধ্যমে
একটা আরেকটা বড় যেটা ক্ষতি, যদি মানুষ পৃথিবীতে ভালো করুক অথবা খারাপ করুক, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একসময় সেটা প্রকাশ হয়ে যায়।
জি,
ভালো বিষয়টিও প্রকাশ হয়, খারাপের দিকটাও প্রকাশ হয়। যখন কোনো ব্যক্তি তার গীবত করা, সে মানুষের সমালোচনা করে, এই জিনিসটা যখন একাধিকবার যখন সেটা প্রমাণ হয়ে যায়, তখন তার প্রতি মানুষের যে একটা আস্থা বিশ্বাস, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আচ্ছা, যখন জাকির ভাই তার বিশ্বাসটা যখন তার প্রতি আস্থা উঠে যায়, তখন সে পরিবার থেকেও তেমন সঙ্গ পাওয়া বন্ধ হয়ে যায়। সে যদি বিজনেসম্যান হয়, আপনি দেখবেন তার সাথে যারা লেনদেন করে সেটা কিন্তু আস্তে আস্তে পিছিয়ে
সরে যায়,
সরে যায়।
রাইট।
এরপরে তার যে বন্ধু মহল, যাদের সাথে সে সময় কাটায়, যাদের সাথে সে সময় অতিবাহিত করে, এক সময় কিন্তু তারাও কিন্তু তার থেকে দূরে সরে যায়,
আলাদা হয়ে যায়।
এর অনেক প্রমাণ আমাদের সমাজে আছে। আসল হচ্ছে কি, যে এটা আল্লাহ পাকের দয়া, যখন কোনো ব্যক্তি আপনার সততা অবলম্বন করে, কোনো ব্যক্তি সত্য কথা বলে, তার মধ্যে সে ভালো গুণগুলো যখন প্রকাশ হয়, তা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার সম্পর্কে ভালো ধারণা আল্লাহ তাআলা মানুষের অন্তরে সৃষ্টি করে দেয়,
সৃষ্টি করে দেয়
পরিবারের দিক থেকে, সমাজে, তারপরে তার ব্যবসায়ী সেন্টারে, তার অফিসে।
জি।
আচ্ছা, যখন মানুষ তার প্রতি ধাবিত হয়, তখন কিন্তু দুনিয়াবি উপকার হয়,
উপকার হয়।
আখেরাতের তো অবশ্যই সওয়াব আছে, দুনিয়াবি দিক থেকে তার অনেক কাজ না হওয়ার সেটাও কি
হয়ে যায়,
হয়ে যায়।
রাইট।
অনেকে মহব্বত করেন, অনেকে ভালোবাসা দেখিয়ে তাকে সঙ্গ দিয়ে দেয়, আপনার তার পরিবারে কোনো মুসিবত চলে আসলো, তখন সবাই এগিয়ে আসে,
এগিয়ে আসে। আবার দেখা গেছে চিকিৎসার জন্য যেতে হলে অনেক সময় আমাদের সাথেও হয় এরকম, হসপিটালে চিনা নাই, পরিচিত নাই, কেউ নেই, পেরেশানি নিয়ে যাওয়ার পরে দেখা যায় কেউ না কেউ পরিচিত একজন এসে বলে, আমি আপনাকে দেখছি বা চিনি, আপনার সম্পর্কে আমি জানি, চলেন আমি আপনাকে একটু সহযোগিতা করি ভর্তির ব্যাপারে বা ডাক্তারের ব্যাপারে, এমন দুনিয়াবি উপকারও এর মধ্যে রয়েছে যদি সে নিয়ে চলতে পারে।
কিন্তু যে ক্ষতির যে দিকটা, আমরা যদি দেখি ক্ষতির দিকটা, যদি কখনো কোনো ব্যক্তির আমানতের খেয়ানতের বিষয়টা যদি প্রকাশ হয়ে যায়, গীবতের বিষয়টা প্রকাশ হয়ে যায়, একাধিক মানে বারবার মিথ্যা বলা
জি
ব্যবসায়ীদের মধ্যে প্রকাশ পেয়ে, এই ধরনের যে গুনাহগুলো এটা যখন প্রকাশ হয়ে যায় মানুষের মাঝে, যখন সেটা প্রকাশ হয়ে যায় তখন সে চতুর্দিক থেকে সে কি হয়, সে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তাই বিশেষ করে এটা তো দুনিয়াবী ক্ষতি কতটুকু, কিন্তু মেন ক্ষতি হচ্ছে আমাদের আখেরাতের
ক্ষতি।
আজকে যদি জাকির বা কাউকে যদি বলা হয়, কেউ কাউকে এমনিতে যদি মানে হাস্যজ্জ্বল অবস্থা যদি বলে কাউকে, এমন শব্দ চয়ন করলো, কুকুর বলে ফেললো, গাধা বলে ফেললো, এই বলার কারণে কিন্তু সে কষ্ট হয়ে যায় যে আপনি আমাকে কেন এই কুকুর কেন বললেন, আপনি আমাকে বানর কেন বললেন, আমাকে গাধা কেন বললেন। কিতাবের মধ্যে এসেছে যে কিয়ামতের দিন গীবতকারীদের আকৃতি মানুষের মতো থাকবে না। দেখুন আশরাফুল মাখলুকাত আল্লাহ পাকের শ্রেষ্ঠ মানুষ
জি
সবচাইতে শ্রেষ্ঠ, যারা গীবতকারী, তারপরে সগুলখুরিকারী এবং নির্দোষ মানুষের দোষ যারা তালাশ করে, কত আপনার সমাজের মধ্যে কত সুন্দর জীবন যাপন করে, এখন সে কোনো তার খুদ বাইর করার চেষ্টা করে যে তাকে নিয়ে কোনো প্রকার কালারিং করা যায়, ওই মহিলাটাকে তার ওই মহিলার মাত্র তার বিয়ে শাদি হয়েছে, সে শ্বশুর বাড়িতে গিয়েছে, এখন মাত্র কয়েকদিন না যেতেই কিন্তু তার
শুরু হয়ে যায়
যে তাকে কালারিং করা। আজকে দেখুন যারা এই অপকর্ম যারা দুনিয়াতে করবে, কিয়ামতের দিন তাদের আকৃতি থাকবে কুকুরের মতো, তাদের সুরত মানুষের মতো থাকবে। কিতাবের মধ্যে এসেছে যে কিয়ামতের ময়দানে যখন আমল নামা খোলা হবে, তো কিছু মানুষ তাদের আমল নামা নেকি শূন্য দেখতে পাবে, তখন সে বলবে যে মাওলা আমি কি অমুক নেকি করিনি। সে তার নেকিগুলোকে প্রকাশ করবে,
প্রকাশ
তার যদি হজ থাকে, জাকাত থাকে, তার নামাজ থাকে, তার রুকু সিজদা, সে যা করেছে। তো কিতাবের মধ্যে এসেছে যে বলা হবে যে তোমার গীবতের কারণে তোমার সমস্ত নেকিগুলোকে মুছে দেওয়া হয়েছে।
আল্লাহ,
দেখুন এখানে তো অন্য গুনাহের কথা বলা হতো যে তুমি অমুক অমুক গুনাহ করেছো, তুমি মিথ্যা বলেছো, তুমি অমুক কাজ করেছো, তুমি অমুক কাজ করেছো, তুমি হারাম খেয়েছো, না সেখানে বলেছে তুমি গীবত করার কারণে দুনিয়ায় আজকে তোমার আমল নামা থেকে তোমার সমস্ত নেকিগুলোকে কি করে দেওয়া হয়েছে,
মুছে দেওয়া হয়েছে।
হাসান বসরি রহমাতুল্লাহ তাআলাকে কেউ গীবত করলো, বলে হুজুর অমুক আপনার গীবত করেছে, তখন তিনি কি করলেন, কিছু খেজুর নিলেন আর একটি কাগজ নিয়ে সেখানে কিছু লিখলেন, বললেন যে আমার গীবত করেছে তার কাছে পাঠিয়ে দাও। তো যখন সে কাগজটি ওপেন করলো, সেখানে লেখা ছিল যে ভাই আপনি গীবত করে আপনার নেকিগুলোকে আমাকে দিয়ে দিয়েছেন, তো আমি এখন খুশি হয়ে আমি কি পাঠাবো আপনার জন্য, আপনি আমার এত উপকার করছেন, তাই আমি কিছু খেজুর পাঠাইলাম। আচ্ছা, এই জিনিসটা ভাবার পরে সে এত অনুতপ্ত হলো, এত লজ্জিত হলো, সে হাসান বসরি রহমাতুল্লাহ তাআলার কাছে কি তবাক ইয়া করলেন, ক্ষমা চাইলেন, যদি আমাকে কি করে দেন,
ক্ষমা করে দেন।
তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যে যারা দুনিয়াতে যে সকল গুনাহ করেছে, জাকির ভাই এক একটি গুনাহের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম এক দুইটা ঘটনা দেখেছেন, কিন্তু গীবত এর ব্যাপারে যারা দুনিয়াতে গীবত করেছে তাদের ব্যাপারে একাধিক ঘটনা
জি,
যেমন মিথ্যাবাদীর একটা ঘটনা আসছে হাদিসের কিতাবের মধ্যে, অন্যান্য গুনাহের ব্যাপারে আসছে, কিন্তু সবচেয়ে বেশি যাদের ব্যাপারে এসেছে, যেমন একটি এভাবে এসেছে যে নিজের আপন গোশত সে নিজে বক্ষণ করছে, কিভাবে সে তাকে তার শরীরের গোশতকে কেটে সে নিজেই সেটা কি করছে, খাচ্ছে, বক্ষণ করছে। জিব্রাইল আমির আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন জিজ্ঞাসা করলো যে এই ব্যক্তিকে, বলে হচ্ছে গীবতকারী।
আচ্ছা,
এরপরে আরেকজন ব্যক্তিকে দেখতে পেলেন, সে মৃত মানুষ, জীবিত না, যার গোশত তাকে খাওয়ার জন্য দেওয়া হয়েছে সেটা ছিল মৃত মানুষের লাশ, সেটার গোশত তাকে দেওয়া হচ্ছে এবং তাকে খাওয়ানো হচ্ছে। তার ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হলো, তাও বলা হলো যে ব্যক্তি ছিল দুনিয়াতে
গীবতকারী।
আরেক ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু নারী এবং পুরুষ, সেখানে মহিলা ছিল এবং পুরুষ ছিল, তাদের শাস্তি হচ্ছে তারা তাদের বুকের সাথে ঝুলন্ত অবস্থায় ছিল, মানে ঝুলন্ত অবস্থায় তাদেরকে কঠোরভাবে শাস্তি দেওয়া হচ্ছে। জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন জিজ্ঞাসা করা হলো তখন বলা হলো এই সকল মানুষগুলা যারা দুনিয়াতে মানুষের দোষ ত্রুটি করে বেড়াতো, মানুষের কাছে মানুষের ত্রুটিগুলো মানুষের কাছে গিয়ে কি করতো,
বলে বলে বেড়াতো,
বলে বলে বেড়াতো। আচ্ছা, চার নাম্বার কি ছিল, যে তারা তাদের নখগুলো হলো তামার। এখন দুনিয়াতে না, সেই দিন তামার নখের মাধ্যমে তারা তাদের চেহারা এবং তাদের
বক্ষগুলোকে
সে
চিরবে,
চিরবে, পুরা চিরতে থাকবে। তো তাদের ব্যাপারে চিরতে থাকবে, যখন তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এরা কারা, বলে এরা মানুষের মাংস খেত, অর্থাৎ দুনিয়াতে তারা গীবত
গীবত
কতগুলো, মানে বার বার গীবতকারীদের ঘটনাগুলো কি আপনার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেটা মেরাজের রজনীতে যেটা অবলোকন করেছেন আসলে,
এবং এই কথাগুলো সাহাবে কেরামের মাঝে আল্লাহ রাসূল
বর্ণনা করেছেন।
আর একটি হাদিসে পাকের মধ্যে আসছে না ইমরান ভাই, কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে এক মজলিসে উপস্থিত হলেন, আর উপস্থিত হয়ে বললেন যে তোমরা কি খাচ্ছ, তো উপস্থিত লোকেরা বলল না আমরা তো কোনো কিছু খাইনি, তো আল্লাহ রাসূল বললেন আমি দেখছি তোমাদের মুখে খাওয়ার খাবারের চিহ্ন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বিষয়টা ক্লিয়ারও করলেন যে তোমরা এতক্ষণ পর্যন্ত গীবত করেছো, আর গীবত করা মানে আপন মরা ভাইয়ের গোশত ভক্ষণ করা, এবং তোমাদের মুখে তা আমি চিহ্ন দেখতে পাচ্ছি। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে সংশোধন এবং এই গীবত থেকে বাঁচার ব্যাপারে তাগিদ দিয়েছেন, উৎসাহিত করেছেন। হাদিসে পাকের মধ্যেও আজাবের কথা বর্ণনা করেছেন, যেন মুসলমান হোক বা মানুষ যেন সে গীবত থেকে বেঁচে যায়। যদি গীবত থেকে মানুষ বাঁচতে পারে, নিজের সমাজকে বাঁচাতে পারে, তবে যত ধরনের আজ ফেতনা ফ্যাসাদ রয়েছে এগুলো অনেকটাই কমে যাবে যদি গীবত থেকে সমাজকে বাঁচানো যায়।
এখানে একটা বিষয়,
জি,
যে ওই যে শুরুতে যেটা আমরা বললাম, যখন কোনো ব্যক্তি গীবতকারী হয় আমরা তাকে কেন অপছন্দ করব, তার থেকে কেন দূরে থাকবো? তো এই বিষয়টি আমরা আরও খুব ভালোভাবে বোঝার জন্য হযরতে হাম্মাদ বিন জায়েদ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, একদা আমি হযরতে মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা এর সামনে উপস্থিত ছিলাম। তো তার সামনে একটি কুকুর দেখে আমি সে কুকুরকে তাড়িয়ে দিচ্ছি।
আচ্ছা,
যখন কুকুরকে আমি তাড়িয়ে দিচ্ছি তখন তিনি বললেন হে হাম্মাদ, একে ছেড়ে দাও, নিঃসন্দেহে এটি ওই মন্দ সাথী থেকে উত্তম যে আমার নিকট বসে মানুষে গীবত করে।
আচ্ছা,
মানে তিনি ওই গীবতকারীকে,
হ্যাঁ,
কুকুরকে ওই মানুষ থেকে উত্তম বলেছেন
যে গীবত করে,
যে গীবত করে। দেখেন, আচ্ছা,
নিকৃষ্ট কতটা গীবতকারী,
ও কি পরিমাণে। এখন আমি যদি আমার দিকে থাকি যে আমাকে আসলে কতটুকু আমি লজ্জিত হওয়া উচিত ওই বুজুর্গানে দিন আউলিয়ে কামিলদের যে নজদিক,
জি,
তাদের বাসা অনুযায়ী আমার অবস্থা কোথায়,
আমার অবস্থা,
আমি যদি আমার কথা বলি,
রাইট,
আমি যে এখন যে আলোচনা করছি যে আমি যখন আমি বুঝতে পারবো তখন আমি যদি লজ্জিত হই, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হবে, যেন আমার বান্দা কি
বুঝতে পারছে,
বুঝতে পেরেছে,
রাইট রাইট, তার অপরাধটা সে বুঝতে পেরেছে এবং তার দ্বারা ভুল হয়েছে এটা সে অনুতপ্ত,
অনুতপ্ত,
তখন আল্লাহ তাআলা খুশি হন এবং বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। অনুরোধের কালামের এক দুই পংক্তি শোনাবেন সময় একেবারে শেষের দিকে, এরপরে আমরা অনুষ্ঠানের শেষের দিকে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি বলেন,
কি জি তোমার
রসুলে অরবি কাছে ডেকে
আল্লাহ তাবারক ও তাআলার দরবারে শুকরিয়াও আদায় করি যে এই সময়ে এসে দাওয়াত ইসলামের মধ্যে এত চমৎকার এক সংগঠন আমরা পেয়েছি, যার মাধ্যমে বিভিন্ন গুনাহের পরিচিত আমরা জানতে পাই এবং এ থেকে বাঁচার উপায় যা রয়েছে তাও আমরা শুনে থাকি। দর্শকের পক্ষ থেকে আসা কিছু এসএমএস শেষ মুহূর্তে পড়ি, এরপরে বিদায় নেই। একজনে লেখছেন, মাশাআল্লাহ হুজুর, আপনাদের কথা আমাদের বর্তমান জেনারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই। আরেকজন লেখলেন, আসলে দাওয়াত ইসলামের প্রশংসা না করলে নিজেকে হতভাগা মনে হয়, সত্যি আপনারা যেভাবে জাতিকে পথ দেখাচ্ছেন, যাক শুকরিয়া আদায় করি আপনারও। আপনি চমৎকার, আরেকজনের চমৎকার একটি কবিতা লিখে পাঠিয়েছেন দাওয়াত ইসলামের কে নিয়ে। আল্লাহ পাক আপনাদেরকে, আমাদেরকে, আমাদের সবাইকে আল্লাহ তালা ভালো রাখুক এবং গুণামুক্ত জিন্দগি অতিবাহিত করার, গিবতমুক্ত পরিবেশ এবং মজলিস তৈরি করার সে তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ তালা আগামী সপ্তাহে হয়তো আবার অনুষ্ঠান নিয়ে উপস্থিত হবেন। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আমার জীবন আমার মরণ আমার রবের জন্য।